ধন্যবাদ রোকেয়াপা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আপনারা শুনেছেন ইতিমধ্যে, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন বিশ্বব্যাপী সন্ত্রাস নিয়ে।
শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সেলিম হোসেন, আমি নাম বলতে ভুলে গিয়েছিলাম। তো সেলিম, তাহলে আলোচনা শুরু করা যাক।
অসংখ্য ধন্যবাদ আমার নাম বলার জন্য। সন্ত্রাস এবং জঙ্গিবাদ গত এক বছরে কমেছে, এরকম আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের বার্ষিক সন্ত্রাস বিষয়ক প্রতিবেদনে। আরও বলা হয়েছে যে কমেছে সন্ত্রাসী ঘটনায় নিহত হওয়ার হারও। তবে ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠন এবং ইরানি পৃষ্ঠপোষকতায় যারা সন্ত্রাস করছেন তাদের তৎপরতা কিছুটা বেড়েছে, এরকম আভাস দেওয়া হয়েছে। আর বলা হয়েছে 2015 সালের চেয়ে 2016 সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমেছে 9%, আর নিহত হওয়ার হার কমেছে 13%।
কিন্তু তা সত্ত্বেও গত বছরই সব থেকে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে গেছে বাংলাদেশে।
এই বাংলাদেশের বিষয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও খুব ব্যাপকভাবে নয়, বিশ্লেষণে, কান্ট্রি ওয়াইড যে বিশ্লেষণ তাতে বলা হয়েছে যে বাংলাদেশে সন্ত্রাসী ঘটনার হার কমেছে, ধরপাকড় বেড়েছে, সন্ত্রাসী সন্দেহে বিদেশি সন্ত্রাসীদের প্রভাব বেড়েছে। তো এইসব কথা নিয়ে আমরা আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশ্লেষককে। তার ভিতরে একজন সিনিয়র সাংবাদিক, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, নিউ ইয়র্ক থেকে যোগ
দিচ্ছেন।
সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত আলাপনে।
ধন্যবাদ।
ঢাকা থেকে আরো একজন সিনিয়র সাংবাদিক যোগ দিচ্ছেন, যমুনা টেলিভিশনের প্রধান ছিলেন, এখন একটি টেলিভিশনের হেড অফ নিউজ হিসেবে কাজ করছেন, নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আর এই বিষয়ে শাফকাত মুনির, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র ফেলো, যিনি নিরাপত্তা নিয়েই বিশ্লেষণ করেন, কাজ করেন, তার মন্তব্য শুনবো, কিন্তু তাকে এখনো আমরা পাইনি। আমরা আলোচনা শুরু করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহকে দিয়ে। আপনি, আমি সূচনা বক্তব্যে ছোট্ট করে বলেছি যে এই সন্ত্রাস বিষয়ক রিপোর্টের মূল বক্তব্য ছিল যে বিশ্বব্যাপী সন্ত্রাস কিছুটা কমেছে মনে হচ্ছে, আর বাংলাদেশে কিছুটা বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর সাবধান করা হয়েছে যে ইসলামিক স্টেটের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে এবং এদের হামলাও বেড়েছে 20%, বিশেষ করে ইসলামিক স্টেট গত এক বছরে। তো এই অবস্থায় এই রিপোর্ট থেকে আমরা কি নিতে পারি সৈয়দ মোহাম্মদুল্লাহ?
আন্তর্জাতিক ক্ষেত্রে তো তারা বিশ্লেষণ করেছেন যে গত বছর 2016 সালে হামলার সংখ্যা এবং নিহতের সংখ্যা কমেছে।
জি,
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা বলছেন যে বেড়েছে, এবং এই বাড়ার সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ডটা হয়েছে গত বছর ডিপ্লোমেটিক এরিয়ার একটা হোলি আর্টিসান নামে একটা বেকারিতে, যেখানে প্রধানত বিদেশিরা এবং বাংলাদেশের উপরে তলার লোকজনের তরুণ ছেলে মেয়েরাই বেশিরভাগ যেত সেখানে, এবং আমরা জানি সেখানে 20 জন নিহত হয়েছে তাদের আক্রমণে এবং 2 জন পুলিশ অফিসার, যাই হোক সামরিক অফিসার সম্ভবত নিহত হয়েছেন। তারপর পুরো বিশ্লেষণ আছে তাদের, কোথায় কি হয়েছে এবং আন্তর্জাতিক কোন কোন সংস্থার সাথে বাংলাদেশের এই সিকিউরিটি রিলেটেড সংস্থাগুলো কাজকর্ম করছে সেটার ব্যাপারে তারা কিন্তু ভালো একটা কথা বলেছে যে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটগুলো, সংস্থাগুলো, সংগঠনগুলো, সিকিউরিটি ফোর্সেস, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে তাদের সম্পর্ক সহযোগিতা বাড়াচ্ছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংস্থা থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে, এই এই কথাগুলো উল্লেখ করেছে। এটা একটা দিক। অন্যদিকে হচ্ছে দেশে বাংলাদেশ সরকার বেশিরভাগ ক্ষেত্রে বলেছেন যে বেশিরভাগ যে টেররিস্ট অ্যাটাক গুলো হয়েছে এগুলো স্থানীয়ভাবে কিছু লোক করেছে, এরা আন্তর্জাতিক টেররিস্ট সংগঠনগুলোর সাথে সংশ্লিষ্ট না, এই একটা অস্বীকৃতির মনোভাব বাংলাদেশ সরকারের আছে। আর একটা কথা বাংলাদেশ সরকার বলে থাকেন বলে উল্লেখ করা হয়েছে এবং আমরা সবাই জানি, সেটা হচ্ছে অনেকগুলো অ্যাটাক বা আক্রমণের হোতা বা সংগঠন করেছে রাজনৈতিক বিরোধী দলগুলো, জামাত ইসলামী, বিএনপি ইত্যাদি। তো আপাতত আমরা এই পর্যন্ত কথা বলি, এরপরে তো বিশ্লেষণের সুযোগ আরো পাওয়া যাবে।
নাজমুল আশরাফের কাছে আসার আগে আমি ছোট্ট করে একটু স্টেট ডিপার্টমেন্টের যে ভারপ্রাপ্ত প্রধান রয়েছেন, কোঅর্ডিনেটর বলা হয়েছে, সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক কাউন্টার টেরোরিজম ইউনিটের, তার এই রিপোর্ট প্রকাশ করবার পরে কেন তিনি আন্তর্জাতিক প্রসঙ্গে ইরাকের কথা টেনেছেন এবং ইসলামিক স্টেটের তৎপরতা কিছুটা বেড়েছে এটা বলেছেন, তার ছোট্ট করে একটু অংশ আমি শোনাতে চাই প্রিয় শ্রোতা আপনাদেরকে।
Iraqi security forces supported by the coalition delivered a series of defeats on ISIS through 2016, beginning with the liberation of Ramadi in February, the recapture of Fallujah in June, and the seizure of Qayyara air base in northern Iraq in July, and finally the launch of the broad offensive in Nineveh in October that led to Iraqi security force penetration deep into eastern Mosul by the end of the year. In Syria, the border between Syria and Turkey was fully cleared of ISIS presence in 2016.
Nazmul Ashraf, ami apnar kache aschi. Ashole ami bhebechhilam je Bangladesh prosongo apnake diye shuru korbo. Syed Mohammadullah khub sundor bhabe bisleshon korechen. To Justin Siberel kotha bolchilen. উনি স্টেট ডিপার্টমেন্টের কাউন্টার টেরোরিজম উইং এর এখন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আছেন। রিপোর্টটি প্রকাশ করবার পর তিনি আল কায়েদার ইসলামিক স্টেটের অ্যাক্টিভিটিস কেন বাড়ছে, কিভাবে বাড়ছে, বিশেষ করে ইরাক এবং সিরিয়ায় এই বাড়ার লক্ষণ দেখেই এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তো আপনার বিশ্লেষণ কি?
স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্টটি নিয়ে আপনারা আলোচনা করছেন, এর মধ্যে জনাব মোহাম্মদ সাহেব বলেছেন, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের এই পর্যবেক্ষণের সাথে আমি একমত না যে বিশ্বজুড়ে আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তৎপরতা কমলেও বাংলাদেশে বেড়েছে। গত এক বছরে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আমরা দুভাবে দেখি, কিছু হলো রাজনৈতিক, কিছু হচ্ছে ধর্মভিত্তিক বা ইসলাম ভিত্তিক বা ইসলামের নামে আইএস আল কায়দা বা স্থানীয় ভাবে গজিয়ে ওঠা বিভিন্ন সংগঠন, যেমন বাংলাদেশে জেএমবি ছিল, আরো কিছু সংগঠন আপনার হুজি, এগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো আমি বলছি কি যে রাজনৈতিক এবং ধর্মীয় দুই ধরনের সন্ত্রাসের ঘটনা যদি আমরা পর্যালোচনা করি গত এক বছরে বাংলাদেশে, সেটার হার অনেক কমেছে। এই মুহূর্তে হয়তো আমি আপনাকে সংখ্যাটা বলতে পারছি না, আমাদের দেশের যত পত্র পত্রিকা টেলিভিশন অনলাইন নিউজ পোর্টাল রেডিও আছে সেই জায়গাগুলোতে তো সব ধরনের খবরই উঠে আসে। আমরা যেহেতু সংবাদকর্মী হিসেবে কাজ করি এগুলো খবর আমরা জানি। গত এক বছরের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা যেটি ধর্মভিত্তিক, আইএস বা এই ধরনের জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলা হয়, সেই ঘটনাটি ঘটেছিল গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে। তো ওটা যেহেতু অনেক বড় ঘটনা ছিল, যেহেতু অনেক বিদেশি মারা গেছে এবং যেহেতু এইটা গোটা বিশ্বের সব গণমাধ্যম, আমেরিকার গণমাধ্যম সহ অনেক বড় করে কভার করেছে, ফলে এইটা বেশি আলোচনা এসেছে, মানুষের নজরে পড়েছে এবং এইটাকে বিবেচনা নেওয়া হচ্ছে। আমি যদি বুঝে থাকি তাহলে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের ভিত্তি একটা হতে পারে, এর আগে জঙ্গি সন্ত্রাস এগুলো ঘটনায় যে পরিমাণ লোক মারা গেছে তার আগে এত সংখ্যক লোক একটি ঘটনায় কখনো মারা যায় নাই। এর আগে আমরা জানি সৌদি আরবের এক লোক মারা গেছে, জাপানের এক লোক মারা গেছে, ওগুলো বিচ্ছিন্ন ঘটনা ছিল, একজন করে হয়তো নিহত হয়েছে। কিন্তু হলি আর্টিজানের ঘটনা যেহেতু একসাথে 20 জন মারা গেছে এবং তার মধ্যে অনেক বিদেশি ছিল, বিভিন্ন দেশের নাগরিক ছিল, ফলে তার প্রভাব প্রতিক্রিয়াটা অনেক বেশি হয়েছে। এই হিসাব যদি করে থাকে যে এর আগে বিদেশি মাত্র একটা দুটো মারা গেছে বিচ্ছিন্ন ঘটনায়, এবার একটি ঘটনা এবং ভয়াবহ জঙ্গি হামলা, বাংলাদেশের জঙ্গি হামলা সন্ত্রাসের ইতিহাসে এটি সবচেয়ে বড় ঘটনা, এর আগে যত ঘটনা ঘটেছে তাতে করে এত সংখ্যক লোক একসাথে একটি ঘটনায় এবং বিদেশি সহ এবং যে কায়দায় এই হামলাটি হয়েছে এবং পাল্টা আমাদের সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য নিরাপত্তা বাহিনী যেভাবে এটাকে মোকাবেলা করেছে সেটা ঘটনা হিসেবে অনেক বড় ছিল। এবং আপনার নিশ্চয় মনে আছে ওই সময় আপনার সিএনএন সহ বিশ্বের বহু টেলিভিশন তখন ওই ঘটনা সরাসরি সম্প্রচার করেছে দিনের পর দিন। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে সাংবাদিকতা করি, আমরা এটুকু বুঝি যে পশ্চিমা গণমাধ্যমগুলো কোন ধরনের খবরের গুরুত্ব বেশি দেয় এবং তারা কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে জিনিসগুলো তুলে ধরে এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তারা তাদের অবস্থান এবং বাস্তবতা থেকে দেয়, ফলে তাদের কাছে জিনিসগুলো যে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক তাৎপর্য, আমাদের কাছে বিষয়টা অন্যরকম। আমাদের বাস্তবতা যদি বলি যে হলি আর্টিজানের ঘটনা নিঃসন্দেহে সবচেয়ে বড় জঘন্য ঘটনা, কিন্তু আপনি যদি বলেন ঘটনার সংখ্যা বা মৃতের সংখ্যা বা হতাহতের সংখ্যা সেদিক থেকে গত বছর বেড়েছে এটা বলা যাবে না শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে। আর যদি রাজনৈতিক সন্ত্রাস হানাহানি বলি সেটি এখন নেই বললেই চলে। এক সময় বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক অথবা মাঠে ময়দানে যে রাজনীতি হয়, সরকারি দল, বিরোধী দল, এই পক্ষ সেই পক্ষ অথবা একই দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হয় তাতে করে যে ধরনের আপনার হতাহতের ঘটনা ঘটে সেগুলো কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কভার করে, এবং সেটা বাদ করার কথা না, অসংখ্য টেলিভিশন পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল আছে, তাতে করে সেই সংখ্যা কিন্তু বাড়ে নাই। আর বাংলাদেশে সরকার যেভাবে এই বিষয়টাকে মোকাবেলা করছে, জঙ্গিবাদকে মোকাবেলা করছে, এবং বাংলাদেশে অনেক কঠিন কঠোর আইন হয়েছে এই সন্ত্রাস বিরোধী এই আইনগুলো, সেগুলোর যে উপযুক্ত প্রয়োগ হচ্ছে এবং আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে র‍্যাব এবং পুলিশের যে দক্ষতা বেড়েছে, তাদের কারিগরি সহযোগিতা বেড়েছে, প্রযুক্তির সহযোগিতা তারা নিচ্ছেন এবং বিভিন্ন দেশ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছেন, সবকিছু মিলে বাংলাদেশের সক্ষমতা এখন অনেক বেশি অন্য যে কোনো সময়ের তুলনায়, যদি জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসবাদ বলেন বা যে কোনো ধরনের অপরাধ মোকাবেলায় বলেন।
হ্যাঁ, সেটা তো অবশ্যই অনস্বীকার্য যে বাংলাদেশের ক্ষমতা সক্ষমতা আর কি সন্ত্রাস দমনে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই সঙ্গে এটাও লক্ষণীয় যে সন্ত্রাসবাদ যেভাবে দমন করা হচ্ছে তার মানে সন্ত্রাসবাদ বিভিন্ন জায়গায় তাদের আস্তানা গড়ে তুলছে, তাদের ভিত্তি গড়ে তুলছে। তো বাংলাদেশ জুড়ে সন্ত্রাসবাদের এই যে আশঙ্কা, এই যে আস্তানাগুলো গড়ছে তারা, ভিত্তি স্থাপন করছে, সেইগুলো বেড়েছে, হয়তো সেটার দিকে আমরা নজর দিচ্ছি।
স্টেট ডিপার্টমেন্টের ওই রিপোর্টে কিন্তু
সেই হারে বেড়েছে। সরকারের সক্ষমতা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে যে বিস্তার লাভ করেছে অনেকখানি এই জঙ্গি সন্ত্রাসবাদ।
আচ্ছা, আরেকটি প্রসঙ্গ, আমি বাংলাদেশ প্রসঙ্গে আর একটু ডিটেইলে যাব, আর আন্তর্জাতিক প্রসঙ্গ একটু সৈয়দ মোহাম্মদ আলের কাছ থেকে শুনতে চাই।
আন্তর্জাতিক প্রসঙ্গ, সেটা একটা উল্লেখ করার ব্যাপার, সেটা সর্বশেষ যে অগ্রগতি দেখেন, ইরাকে আইসিস কে তারা খতম করে দিয়েছে, মানে তাদের যে কেন্দ্র ছিল, তাদের যে রাজধানী ছিল যেটা, সেটার থেকে তাদেরকে উৎখাত করেছে। কিন্তু সেই সঙ্গে একই রিপোর্টে সমস্ত বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে এদেরকে ওখান থেকে ওভাবে উৎখাত করে দিল, এরা বিশ্বব্যাপী তাদের লোকজনের মাধ্যমে, তাদের রিক্রুটদের মাধ্যমে, তাদের সমমতের লোকজনদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াবে, এটাই আশঙ্কা। এবং এই বাংলাদেশ রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে প্রধান ঘটনাগুলো ক্লেম করেছে আইসিস এবং আল কায়দার ওই অংশের লোক এবং আনসারুল্লাহ ব্রিগেডের অবস্থিতি এবং তাদের কর্মকাণ্ড সম্প্রসারিত হচ্ছে দেশে, এটা উল্লেখ করছে। বাংলাদেশের ব্যাপারে আশঙ্কার আর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে দেখুন হলি আর্টিসানের ঘটনা থেকে শুরু করে নানাভাবে আমরা দেখছি, আমরা সবসময় মাদ্রাসার ছাত্র ইত্যাদি সম্পর্কে চিন্তা বোধ করি যে তারাই রিক্রুটেড হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে, আগে ওই আফগানিস্তানে গেছে ইসলামিস্ট মাইন্ডেড, ওরা মাদ্রাসার থেকে বেশিরভাগ, কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই সম্পন্ন পরিবারে, মধ্যবিত্ত পরিবারে, ইংরেজি মিডিয়াম স্কুল কলেজে লেখাপড়া ছেলে মেয়েরা, যারা এই অত্যন্ত এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদিতে পড়ছে, তারা এই সমস্ত সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ছে। এই গত এক বছরের ভিতরে, মানে গত বছরের কেবল রিপোর্ট তারা উল্লেখ করছেন, কিন্তু এই বছরও তো 7 মাস চলে যাচ্ছে।
আচ্ছা, আমাদের
সংখ্যা যদি কমেও থাকে, কিন্তু এইটি একটি আশঙ্কার দিক।
আমরা একজন শ্রোতার টেলিফোন নিতে চাই, বাংলাদেশ থেকে ফোন করেছেন সঞ্জয় কুমার। হ্যালো।
হ্যাঁ, শুনতে পাচ্ছি।
জি জি, বলুন আপনি।
হ্যাঁ, আমাদের বিশ্বে যে সন্ত্রাস, বিশেষ করে বাংলাদেশে, বাংলাদেশে হচ্ছে যারা গরিব টরিব আছে এবং দিনের দিন খায়, এদের টাকা টোকা দিয়ে মানে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে, এবং ধর্মীয় কিছু ইটি দিয়ে তাদের এমন ভাবে মানে ব্রেইন ওয়াশ করা হচ্ছে যে কারণে তারা মানে জিহাদি হতে চাচ্ছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছে। আর স্পেশালি এটা এই যে মুসলমান যারা আছে, এরা দু একজনের কারণে এখন দেখা গেছে যে সবাই দোষটা মানে পড়ছে মাথায়, ঠিক আছে, এটা আমারও খারাপ লাগে। এবং দেখা গেছে যে বিশ্বে যে এয়ারপোর্টে, তারপরে হচ্ছে ট্রেনে উঠতে গেলে যদি শোনে যে মুসলমান, তবেই একটু থমকে যায়। এটা এই যে দু একজন কিংবা কিছু লোকের জন্য এটা হচ্ছে, আমি মনে করি এরা বুঝতে পারে না যে তাদের জন্য এই গোটা জাতিকে মানে এই সমস্যাটা মানে পোহাতে হচ্ছে, উপলব্ধি করতে হচ্ছে।
জি না, আসলেই তো ঘটনা তাই। আপনি কি কোনো প্রশ্ন করতে চান না এই মন্তব্যটাই?
হ্যাঁ, প্রশ্ন করতে চাই যে এটা কি কোনোদিন মানে শেষ হবে না এই
সন্ত্রাসবাদ?
আমাদের দেশেও তো আছে অনেকে, যে আনসারুল্লাহ, তারপরে
না ওই তো কথা, যে মানে একটা কথা আছে না, জনপ্রিয় কথা, যে একশের দুধে একটা এক ফোঁটা ইয়ে দিলেই নষ্ট হয়ে যায়, সেরকম সন্ত্রাসীরাও অল্প কয়েকজনই গোটা বিশ্বে সন্ত্রাস করে মানুষকে বিপর্যস্ত।
আরো আছে, আরো একটু শুনুন, দেখা গেছে বাংলাদেশ সরকার তারপরে র‍্যাব এরা যেখানে এটা মানে নির্মূল করার চেষ্টা করছে, এই আপনার বিএনপি কিংবা কিছু লোক আছে মানে কি বলবো, এরা এটাকে নাটক নাটক বলে এই করে। আপনার দেখেন যে এই যে সিলেটের যে এটা হলো, ওখানে এই যে র‍্যাবের যে
অভিযান হলো, হ্যাঁ না এগুলো
গোয়েন্দা উপপ্রধান,
ওসব তো পলিটিক্যাল বক্তব্য, রাজনীতিতে এসব চলতেই থাকবে। নাজমুল আশরাফ কি সঞ্জয়
নাটক নাটক বলা হয়, এটা আমারও খুব খারাপ লাগে।
সঞ্জয় কুমারের বক্তব্যের একটু বিশ্লেষণ করবেন, যে বললেন যে অনেক সময় অল্প কয়েকজন লোক পুরো সমাজকে নষ্ট করে দেয়।
হ্যাঁ তা তো বটে, উনি ঠিকই বলেছেন যে অপরাধ তো বেশি মানুষ করে না, বা ধর্মের নামে যারা এই কাজগুলো করছে তাদের সমর্থন কিন্তু খুবই কম, নেই বললেই চলে। বাংলাদেশে এই ধরনের জঙ্গি তৎপরতায় যারা যুক্ত আছেন তাদেরকে সত্যিকার মুসলমান যারা তারা তো পছন্দ করেনই না, সাধারণ নাগরিক যারা রাজনীতি সচেতন ধর্ম চর্চা করেন তারা কেউ এটাকে পছন্দ করে না। আপনি জানেন যে গত বছর বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে যারা মারা গেছে, এবং হলিয়ার্টিজনের পরপরই অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে কিন্তু র‍্যাব সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী তারা জঙ্গি তৎপরতা শুরু করার আগেই, তারা কোনো হামলা করার আগেই তাদের খোঁজ খবর পেয়ে তাদের আস্তানায় গিয়ে তাদেরকে নির্মূল করেছে, তাদেরকে আপনার যুদ্ধ করে পরাস্ত করেছে। তো আমি বলছি যে এরপরে তাদের অনেকেরই আপনার মৃতদেহ হাসপাতালে মর্গে পড়েছিল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তাদের পরিবারের সদস্য বাবা মা ভাই বোন তারাও নিতে যায় নাই। তার মানে স্বাভাবিকভাবে এদের প্রতি একটা ঘৃণা আছে, এই ধরনের তৎপরতার প্রতি মানুষের সমর্থন নাই, কিন্তু গুটিগত মানুষই তো একটা দেশকে একটা সমাজকে বা ধর্মকে রাজনীতিকে
কলুষিত করছে।
আমি যে আমি আমি রোকেয়াপার ওই বক্তব্যে একটুখানি বলতে চাই যে আপনি বলছিলেন যে বিস্তার লাভ করেছে, এখন হলিয়ার্টিজনের পরপরই আপনারা জানেন যে ঢাকার কল্যাণপুরে খুব বড় একটা আস্তানা ছিল জাহাজ বিল্ডিং এর, যেটাকে অপারেশন করে সবাইকে মেরে ফেলেছে। এরপরে কুমিল্লাতে, তারপরে চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়, তার মানে হচ্ছে যে তারা গোপনে লুকিয়ে পালিয়ে কিছু একটা করার চেষ্টা করে সেই খবর গোয়েন্দারা আগে থেকে জেনে গিয়ে সেগুলোকে শেষ করে ফেলে। তার মানে তৎপরতা বাড়ে নাই কিন্তু, হামলা বাড়ে নাই কিন্তু, হতাহতের সংখ্যা বাড়ে নাই,
বরং উল্টোটা বেড়েছে।
এই সংকট তো সারা বিশ্বেই আছে, আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, প্রতিহত দেখি ইরাক সিরিয়া তো সারা বছর জুড়ে এরকম থাকে। সেই তুলনায় আমরা বলবো আমাদের প্রতি বেশি দেশ, সেটা ভারত বলেন, পাকিস্তান বা একটু দূরে গেলে আফগানিস্তান, পাকিস্তান আফগানিস্তান তো একেবারে জঘন্য অবস্থা, ভারতে কিন্তু এই ধরনের তৎপরতা বাংলাদেশের চেয়ে অনেক বেশি, একই রকমের আর্থসামাজিক বাস্তবতা, কিন্তু সেই তুলনায় বাংলাদেশের ঘটনা প্রতিনিয়ত কমছে, নির্মূল হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, সরকার প্রশাসন নিরাপত্তা বাহিনী তারা অনেক বেশি সফল হচ্ছে। তার কারণে কিন্তু বাংলাদেশে একটা স্বস্তির ব্যাপার আছে যে সারা বিশ্বে এই আইএস সহ আল কায়দা সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে তৎপরতা, যে হামলা, যে ধরনের নৃশংসতা, সেই তুলনায় বাংলাদেশ আমি বলবো অনেক 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 ভালো অবস্থানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন আরো একজন শ্রোতার ফোন নিয়ে তারপরে আমি আসবো সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে। ঢাকা থেকে কবির হোসেন যোগ দিয়েছেন, হ্যালো। আমাদের সন্ত্রাস নিয়ে আলোচনা চলছে, নাজমুল আশরাফ এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ দুজন কথা বলছেন, তো আপনি কি কিছু বলতে চান, মন্তব্য বা প্রশ্ন করতে চান কিনা?
মন্তব্য আসলে আলোচনার মানে বিষয়টা একটু জানতে পারলে আমার জন্য একটু সুবিধা
হতো। সন্ত্রাস
মূল আলোচনার মূল বিষয়টা
আলোচনা আসলে স্পেসিফিক কোনো বিষয় না, এটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটা বেরিয়েছে যে বিশ্বব্যাপী সন্ত্রাস কমেছে গত এক বছরে ১৬ সালের হিসাবে, কিন্তু বাংলাদেশে একটু আশঙ্কাজনক মনে হচ্ছে, সামান্য বেড়েছে এরকম কথা উল্লেখ করা হয়েছে, তো সেটা নিয়েই বিশ্লেষণ।
আসলে এটা আসলে এর সাথে পুরোপুরি আমি একমত না, হামলা যে গত এক বছরে কমেছে এটা আমার আমার দৃষ্টিতে আসলে সেটা না, হামলার বিভিন্ন ধরন পাল্টেছে এটা বলা যেতে পারে, কিন্তু এমন স্ট্র্যাটেজি আমাদের কাছে নাই যে মানে তুলনামূলক এইভাবে কমেছে। আর সেই সাথে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারগুলো আরো আশঙ্কার ভিতরে আছে, এটা ঠিক না। গত পাঁচ সাত বছর বা দশ বছর থেকে যে ব্যাপারগুলো ছিল আগে একরকম হতো, সেই একই ব্যাপার, আগে যেভাবে হামলার ধরনগুলো ছিল এখনকার হামলার ধরনগুলো বা কৌশলগুলোও ভিন্নভাবে আসছে,
আচ্ছা, আপনার আপনি একটু কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমি এই ব্যাপারে বিশ্লেষণ করার জন্য সৈয়দ মোহাম্মদুল্লাহকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের অংশে যে বিশ্লেষণ করা হয়েছে, ওই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য হামলার দায় কিন্তু আল কায়েদা ইন ইন্ডিয়া, যেটা AKIS স্বীকার করছে। বাংলাদেশে ছোটোখাটো যে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলেই আল কায়েদা স্বীকার করে, ইদানিং আবার ISIS-ও স্বীকার করা শুরু করেছে। তো এইগুলো এইবার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওদিকে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এইগুলোর অস্তিত্ব নাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ একটু বিশ্লেষণ করবেন।
দেখুন, এটা তো বাইরের লোকের পক্ষে বলা মুশকিল, কিন্তু এই রিপোর্টে একটা জিনিস আছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, নিরাপত্তা সেক্টর থেকে শুরু করে, সর্বত্র তারা কি কি কাজ করছেন না করছেন, কোন কোন অর্গানাইজেশনের সাথে তাদের কি কি সম্পৃক্ততা আন্তর্জাতিক এবং দেশীয় লেভেলে গড়ে উঠছে, কি কি প্রশিক্ষণ তারা নিচ্ছেন, তার মানে বাংলাদেশ সরকারের সাথে এই সমস্ত সংযোগের তথ্য মানে বিস্তারিত ভাবে এই রিপোর্ট যারা লিখেছেন তারা জানেন, তাদের সরকার জানে, যুক্তরাষ্ট্র সরকার জানে এবং ধারণা করি অন্যান্য আন্তর্জাতিক কর্তৃপক্ষ জানে। ফলে তাদের রিপোর্টে যে তথ্যগুলো উল্লেখ করেছে সেটা গত এক বছর বলতে আমরা যদি আজকে থেকে শুরু করে এক বছর বলি, এটা এক ধরনের এক বছর। ওই রিপোর্ট কিন্তু 2016 সাল
আজকে থেকে,
হ্যাঁ, কিন্তু 2016 সাল 2015 সালের থেকে বেশি হয়তো সংখ্যার কোন একটা অনুপাত দিয়ে তারা দেখিয়েছে, শুধুমাত্র বিদেশি নিহতের ঘটনার নাও হতে পারে। যাই হোক, আর আরেকটা হচ্ছে যে একটা কথা তো ঠিক যে বাংলাদেশে মানে যে সরকার যে সমস্ত একটা কৌশল নিয়েছেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি বা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছেলে মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, আর কোনো খবর নেই, পরিবারকে বলা হচ্ছে, সমাজকে বলা হচ্ছে এবং পুলিশ কর্তৃপক্ষ খবর রাখার চেষ্টা করছেন যে এরা গেল কোথায়। এই যে নজরদারি রাখা, তাদের পক্ষে মানে পিছু ধাওয়া করা, এটার কারণে একটা তৎপরতা, এটা একটা অত্যন্ত ইফেক্টিভ তৎপরতা তাদের খোঁজ খবর রাখার জন্য, এবং বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানা খবর পেয়ে তাদের আক্রমণ করে, তারা আক্রমণ করার আগে যে কৌশলগুলো গত কয়েক মাসে বেশ কত কিছু ঘটনা ঘটেছে এটা উল্লেখযোগ্য সাফল্য। আরেকটা ভালো কাজ বাংলাদেশ সরকার করছেন এবং পুলিশ কর্তৃপক্ষ প্রথম উদ্যোগটা নিয়েছিলেন যেটা সিভিলিয়ানদের নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের যে ইমামরা আছেন, ধর্মীয় শিক্ষকরা, ধর্মীয় ব্যক্তিরা আছেন, তাদেরকে সংশ্লিষ্ট করা, বল তাদেরকে দিয়ে বলোনা যে তোমরা ধর্মের নামে যেটা করছো এটা ধর্মে নেই, কোরআনে হাদিসে এইরকম জঘন্য কর্মকাণ্ডের কোনো অনুমোদন নেই, উৎসাহ নেই, এই কথাটা বলানো, এদেরকে সংঘবদ্ধ করা, আরো বেশি যদি করা হয় সম্ভবত আরো ভালো হবে, কিন্তু এটা একটা ইফেক্টিভ কৌশল। অন্য যে দিকটা আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে অস্বীকার করা, যেটা আমরা বলবো যেটা আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতা নেই, আন্তর্জাতিক সংশ্লিষ্ট মানে ISI নিজের অফিস হয়তো বাংলাদেশে খুলে দেয়নি, কিন্তু এরা ISI দ্বারা অনুপ্রাণিত তাদের সাথে যোগাযোগ করে, নতুবা হলি আর্টিসানের ঘটনার সাথে সাথে আক্রমণকারীর যারা তাদের ছবি পর্যন্ত তারা প্রকাশ করে দিয়েছে।
এখন তো আর যোগাযোগের জন্য অফিস আদালত লাগে না,
সাথে সাথে আপনি দেখেছেন আমরা দেখছি, তাই না?
এখন তো যোগাযোগের জন্য একটা কম্পিউটার বা একটা সেলফোনই যথেষ্ট।
হ্যাঁ, তো ফলে এই যে দেখুন, হ্যাঁ কারেক্ট, ফলে ওরা অনুপ্রাণিত, ওদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত একদিক থেকে এবং যোগাযোগ পর্যন্ত মেনটেন করছে এবং তাদের তথ্য আদান প্রদান হচ্ছে। এই জিনিসটা বাংলাদেশ সরকার হয়তো টেকনিক্যাল কারণে বা স্ট্র্যাটেজিক কারণে স্বীকার করেন না, কিন্তু এটা স্বীকার করুন বা না করুন, তারা যে অনেক বেশি স্টেপস নিচ্ছেন, অনেক দক্ষ অর্জন করছেন এবং এই যে আক্রমণের আগে অনেকগুলোকে দমন করা সম্ভব হচ্ছে, আক্রমণ করা সম্ভব হচ্ছে, ঘায়েল করা সম্ভব হচ্ছে, এটা একটা আশার কথা।
ধন্যবাদ, আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে নাজমুল আশরাফের কাছে আসব।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
প্রিয় শ্রোতা, আপনারা আজকের আলাপনে শুনছেন বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা, সন্ত্রাস নিয়ে আলোচনা। আর আলোচনা করছেন সৈয়দ মাহমুদুল্লাহ, নিউ ইয়র্কের সিনিয়র সাংবাদিক, এবং বাংলাদেশ থেকে নাজমুল আশরাফ। এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে পাঠাতে পারেন ফেসবুক ফ্যান পেজে, ইমেলে অথবা টেলিফোন করে। নাজমুল আশরাফ আপনার কাছে আসছি। সৈয়দ মাহমুদুল্লাহ বিশ্লেষণ করার সময় একটি বিষয় উল্লেখ করেছেন যে বাংলাদেশে নজরদারি বাড়াচ্ছে, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন পরিবার থেকে নিখোঁজ হয়ে যাওয়া তরুণ তরুণীদেরকে। তো আমরা ইতিমধ্যেই জেনেছি বাংলাদেশ থেকে অনেক তরুণ তরুণী বিভিন্ন ভাবে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে আইসিস আল কায়দাতে যোগ দিয়েছে। সিরিয়াতে কিছু পাওয়া গেছে, ইরাকে পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, আফগানিস্তানেও বোধহয় পাওয়ার সংবাদ পাওয়া গেছে। তো এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো বাংলাদেশে কোনো ঘটনা, সন্ত্রাসী ঘটনা ঘটলেই আইসিস আল কায়দা তার দায় স্বীকার করছে, অপরদিকে নিজ অভ্যন্তরীণ কর্তৃপক্ষ বলছে যে না, এগুলো সঠিক না। তো এই অবস্থায় বাংলাদেশে আসলে কি সত্যিকার অবস্থাটা কি?
জি, এই যে আপনি বলছেন যে যে কোনো ঘটনা ঘটলে আইএস তার দায় স্বীকার করছে, ধরেন হলিয়ার্টিজনের মতো এত বড় ঘটনার ক্ষেত্রে যদি আইএস বলে থাকে এটা তাদের কাজ, তাদের লোকজন করেছে, তার জন্য তারা এদেরকে ধন্যবাদ দিচ্ছে, হ্যান ত্যান,
খানিকটা বিশ্বাসযোগ্য,
হ্যাঁ হ্যাঁ এটা একটা বিশ্বাসযোগ্য থাকতে পারে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন ছোটখাটো ঘটনা যেটা ধরেন গোটা বাংলাদেশে প্রভাব ফেলে এরকমও না, খুবই স্থানীয় ব্যাপার, খুবই সামান্য ঘটনা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু যখন আমরা দেখি যে আইএস দায় স্বীকার করে সেটা কিন্তু তখন বিশ্বাসযোগ্য মনে হয় না, এবং তখন মনে হয় যে সারা পৃথিবীতে তারা এই ধরনের তৎপরতা চালাচ্ছে, তারা কত শক্তিশালী সেটা বোঝানোর জন্য তারা ছোট বড় সবকিছু দায় স্বীকার করে। এখন সরকারের দিক থেকে যে অস্বীকৃতির বিষয়টি যেটি মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন সেটা নিয়ে আবার বিতর্ক আছে যে বাংলাদেশে আইএস এর কোনো শাখা নেই, অফিস নেই, লোক নেই, দল নেই, ঠিক আছে, কিন্তু ইন্টারনেটের এই যুগে তার কিছুই লাগে না। এবং যেটা এর আগে আপনার মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে একসময় মাদ্রাসার গরিব ছাত্রদেরকে এগুলোর জন্য দায়ী করা হতো, তাদের বাস্তবতার কারণে তাদেরকে মগজ ধোলাই করে এইভাবে করা হয়, কিন্তু পরে বড় বড় ঘটনা অপারেশন দুটোতে আমরা দেখেছি যে ভালো পরিবারের, খুবই উঁচু মানের পরিবারের, উচ্চ শিক্ষিত, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেপেলেরা এইসব ঘটনায় যুক্ত হচ্ছে। কারণ এখন যেহেতু এই বার্তাটি বা জঙ্গিবাদের যে কথাটি তারা সারা বিশ্বে ছড়াচ্ছে ইসলামের অপব্যাখ্যা দিয়ে, এটির বিস্তার তো মূলত ইন্টারনেটের মাধ্যমে হয়, তো ফলে শিক্ষিত, উচ্চ শিক্ষিত তাদেরকেই তো তারা টার্গেট করবে এবং তারাই ইন্টারনেটের ব্যবহারকারী, তারাই এগুলো খুঁটিনাটি দেখে, খোঁজে, বোঝার চেষ্টা করে, ফলে তারা ওটা স্বীকার হয়েছে। কিন্তু আইএস বাংলাদেশে আছে কি নেই এটি নিয়ে যে সরকার সবসময় অস্বীকার করে, আবার বিরোধী দল যারা থাকে বা বিভিন্ন বেসরকারি সংস্থা, মানবাধিকার সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংস্থা বা ব্যক্তিগত ভাবে কেউ যখন বলে যে না আইএস এখানে থাকতে পারে, কারণ আইএস এর অপারেশন এর জন্য তো এখন আর অফিস আদালত খুলে দল টল করার দরকার নেই,
ওই সামাজিক মাধ্যম
ওভাবে ওভাবে মোটিভেট করে, তো এটা নিয়ে বাংলাদেশে একটা রাজনীতি আছে। এখন আইএস আছে বললে আমাদের কি অসুবিধা,
আছে বললে
কি অসুবিধা সেটি নিয়ে হয়তো সরকার কিভাবে জানি না, কিন্তু এটা হয়তো একটা একটা ডিসক্রেডিট মনে করা হয় সরকারের দিক থেকে যে বাংলাদেশও আইএস তৎপর হয়েছে। আবার বাংলাদেশে আইএস তৎপর হয়েছে এর স্বীকৃতি দিলে বৈশ্বিকভাবে বাংলাদেশের অবস্থানকে যেভাবে ধরা হবে তাতে করে আমাদের ভাবমূর্তি, আমাদের বৈশ্বিক অবস্থান, আমাদের রাজনীতি, কূটনীতি সেগুলোর উপর প্রভাব পড়তে পারে, জাতীয় স্বার্থেও সেটা অস্বীকার করার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু যা ঘটে যাচ্ছে, যা ঘটছে এটা তো লুকানো যাচ্ছে না, সবাই দেখছে, জানছে, স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম সেগুলো কভার করছে। কিন্তু বাংলাদেশে আইএস আছে কি নেই আমার কাছে এই বিতর্কটা খুবই তুচ্ছ এবং অপ্রয়োজনীয় মনে হয়, এই কারণে যা ঘটছে মানুষ জানছে, আপনি যেভাবে
দেখাচ্ছেন
প্রকাশিত কারেন্ট রিপোর্টে যে অন টেরিজম 2016 যে কথাটা বলছেন, গত বছরে বিশ্বজুড়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে আগের বছরের তুলনায় 9% কমেছে এবং নিহত সংখ্যা 13% কমেছে।
জি, এটাই হলো মূল বক্তব্য রিপোর্টের
মূল বক্তব্য। কিন্তু এই সময়ে দেখা গেছে বাংলাদেশের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে, এই প্রতিবেদনের কথাটা বলা হয়েছে।
জি, এটা নিয়েই আসলে আলোচনা। আপনার প্রশ্ন কি বলুন এখান থেকে?
আমি দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা মেরিয়াট বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হওয়া একটা প্রতিবেদন দেওয়া আছে, যেখানে লেখা আছে 2016 সালে 104 দেশে সন্ত্রাসী হামলা হয়েছে, তার বেশিরভাগ হামলা হয়েছে মাত্র 5 দেশে। পাঁচটি দেশের মধ্যে এখানে নাম উল্লেখ করা হয়েছে, সেটা হল ইরাক, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন।
দ্বিতীয় একটা কথা, সন্ত্রাসী হামলা নিহতের ঘটনার মধ্যে যে তিনটা ঘটনা ঘটেছে তার মধ্যে হলো ইরাক, আফগানিস্তান, সিরিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তান। এই দুইটা প্রতিবেদনে একটা প্রতিবেদনে দেখা হয়েছে বাংলাদেশকে আগের থেকে বাড়ানো হয়েছে, কিন্তু পররাষ্ট্র বিশ্ববিদ্যালয় যেটা প্রতিবেদন তৈরি করছে সেখানে যে পাঁচটি এবং এক তৃতীয়াংশের নাম আসছে সেখানে বাংলাদেশের নাম আসেনি। হ্যাঁ, আমাদের দেশে গত বছর পয়লা জুলাইতে হলি আসিজম বেকারিতে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশ সরকার তাদের নিজস্ব অভিযানে পরিচালনায় অনেকটা সাফল্যতা অর্জন করেছে, আপনারা দেখছেন, আপনাদের খবর আসছে। এরপর থেকে বলতে গেলে বাংলাদেশ সরকারের এত বড় কোনো জঙ্গি হামলা হয় না, যেখানে যে আইএসএর এরকম বাংলাদেশে কোনো অস্তিত্ব নাই। যদিও বা 2016 সালে বিশ্বজুড়ে যত হামলা হয়েছে তার মধ্যে সবাই বেশিরভাগ আইএস।
আচ্ছা লিয়াকত আলী, আপনাকে এখানে আমি একটু থামাচ্ছি, কারণ আপনার কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ একজনের বক্তব্য আমার কাছে আছে, আপনি আপনাদেরকে শোনাবো আমি। আপনি বলেছেন যে ওই রিপোর্টে বলা হয়েছে যে বিশ্বের পাঁচটি দেশে সন্ত্রাস বেড়েছে, বেশিরভাগ সন্ত্রাসী ঘটনা ঘটেছে, 75% টোটাল ঘটনার এই পাঁচটি দেশের ভিতরে। আপনি পাঁচটি দেশের নাম উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গেই কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান, তার বক্তব্য শোনাচ্ছি। আর এর সঙ্গে সঙ্গে ওই শোনানোর পরে আমি প্রশ্ন করব, লিয়াকত আলী আপনার মন্তব্যের সঙ্গে যোগ দিয়ে আমি প্রশ্ন করব, সৈয়দ মাহমুদ লদ্দুল্লার বিশ্লেষণ শুনব।
Well, it's still the number one threat. Having said that, Al-Qaeda, which is 30 years old now, is stronger today than it's ever been, and various affiliates are more robust and more active than we'd like to imagine, but Islamic State seems set to be a threat for years to come if it manages this transition out of holding territory to being an insurgent force. If there was a breakthrough in politics in Iraq particularly, but also in Syria, we can be optimistic, but I don't think anyone's really expecting the sort of breakthrough that's required to seriously damage this movement from rebuilding itself.
শুনছিলেন আসলে পাঁচটি দেশের গত এক, বিশেষ করে 2016 সালে পৃথিবীর যতগুলো সন্ত্রাসী ঘটনা ঘটেছে সবচেয়ে আলোচনায় ছিল ইউরোপে ঘটা কয়েকটি সন্ত্রাসী ঘটনার কথা, তো তারপরে ইউরোপের কোনো দেশের নাম আসেনি, এসেছে বিশেষ করে এশিয়ারই পাঁচটি দেশের নাম। সৈয়দ মোহাম্মদুল্লাহ, হ্যাঁ, ভারত এবং ফিলিপাইন এ দুটো নতুন, অন্যগুলো কিন্তু আগে থেকে এই আলোচনায় এসেছে, তো ভারত এবং ফিলিপাইনে সন্ত্রাসী ঘটনা গত এক বছরে কেন এতটা বাড়লো? সৈয়দ মাহমুদুল্লাহ একটু যদি বিশ্লেষণ করেন।
কোথায় কেন বেড়েছে সেটা অন্য কথা, কথা হচ্ছে যে যেটা আগে বললেন ইউরোপের দেশগুলোতে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটা কেন
বেশিরভাগ ঘটনাই কিন্তু ইউরোপে ঘটেছে গত এক বছরে,
কিন্তু তারা যেটা উল্লেখ করেছে সেটা যে 75% ঘটেছে ওই দেশগুলোতে। আসলে যে আমরা যখনই ওয়েস্টার্ন কান্ট্রিতে কোনো ঘটনা ঘটে সেটা মিডিয়ায় বেশি আসে, কিন্তু এই যে সন্ত্রাসীদের হামলার শিকার সবচেয়ে বেশি কারা, তারা বেশিরভাগ আক্রমণ করছে নিজেদের দেশে, নিজেদের এলাকায়, নিজেদের ধর্মাবলম্বীদের উপরে। মুসলমানরা মুসলমানদেরকে মেরে ফেলছে বেশিরভাগ ক্ষেত্রে, সুন্নিরা সুন্নি মারছে, সুন্নিরা শিয়া মারছে, শিয়ারা কিছু কিছু সুন্নি মারছে, শিয়ারা খুব কমই করছে, এগুলো মেইনলি সুন্নিরাই করছে, সুন্নিরা সুন্নি মারছে। ফলে যতগুলো ঘটনা ঘটছে, যত আক্রমণ হচ্ছে, তার অত্যন্ত বেশি সংখ্যক হচ্ছে যে কয়েকটি দেশ উল্লেখ করেছে ভারত এবং ফিলিপাইনের চাইতে, ওগুলো বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটেছে, কিন্তু বেশিরভাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছে? আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং পাকিস্তান, এই দেশগুলোতে অনবরত ঘটনা ঘটে চলেছে অবিরাম ধারায়।
আফ্রিকার কিছু দেশেও ঘটছে বোকো হারামের অ্যাক্টিভিটিস যেসব দেশগুলোতে,
নাইজেরিয়াতে, হ্যাঁ, অনেকগুলোকে ধরে নিয়ে গিয়েছিল তারা পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে, বোকো হারামের অভিযান হচ্ছে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে, বেশ কিছু মেয়ে সেখান থেকে ছাড়া পেয়ে এসছে। কিন্তু যাই হোক, এই যে ঘটনাগুলো, এগুলো সবই মুসলমান প্রধান অঞ্চলে ঘটছে, সেই জন্য রিপোর্টে সেগুলো উল্লেখ করেছে। সাথে সাথে সারা বিশ্বের বিশ্লেষণ কিন্তু আছে। আমরা কান্ট্রি রিপোর্ট গুলো দেখি, নিজের অংশটা বা সামারিটা দেখছি, ডিটেইলস রিপোর্ট আছে কোথায় কি ঘটনা ঘটেছে, কিভাবে তারা রিক্রুট করছে। এবং মধ্যপ্রাচ্যে বা ওই আইএসআইএস এবং আল কায়দা যে সমস্ত রিক্রুটের কথা এর আগে উল্লেখ হয়েছে, তার ভিতরে বাংলাদেশ থেকে যেমনটা এসছে, বাংলাদেশি বিদেশে থাকে বিশেষ করে ইংল্যান্ডে বা ইউরোপের অন্যান্য দু একটা দেশ থেকেও বেশ কিছু তরুণ তরুণী গেছে। এটা এটা মানে এই যে সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েসড হয়। আরেকটা কথা হচ্ছে যে আনফর্চুনেটলি এই যে আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের পরে, তখন শীতল যুদ্ধের সময় আমেরিকা জড়িয়ে পড়লো, পড়ার পরে সেইখানে যে ধর্মীয় উস্কানি দিয়ে একটা প্রায় সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নকে, তারাই এক প্রথমে এই এই জিনিসটা শুরু করেছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড। এরপরে এবং তার সেটাতে ফান্ডিং দিয়েছে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের খলিফা শাসিত দেশগুলো, এখন তারা নিজেরা সেটা স্বীকার হচ্ছে, তাদের বিরুদ্ধে নিজেরা আবার যুদ্ধংদেহী অবস্থান নিচ্ছে।
আমাদের
আনফর্চুনেটলি, হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে শেষ করছে, আনফর্চুনেটলি এই গুদকে জিনকে বোতলের সিপি খুলে বের করে আনা হয়েছে, এটাকে আবার বোতলে ঢুকানো এত ইজি হবে না, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে বিশ্বব্যাপী ধর্মীয় লোকজনকে ইনভলভ করে, সোশ্যাল সমাজকে ইনভলভ করে, সকলকে ইনভলভ করে, সরকার কেবল যে কোনো দেশের সরকার কেবল বিরোধী দলের উপর দোষ না চাপিয়ে দিয়ে সঙ্গবদ্ধভাবে সকলকে নিয়ে সন্ত্রাস মোকাবিলা না করলে আমরা একটা মহাসংকটের সামনে, বিশেষ করে মুসলমান প্রধান দেশগুলো।
জি, আমাদের আসলেই সময় শেষের দিকে চলে এসেছে, তারপরে আমি আরও একটি বক্তব্য শোনাবো খুব ছোট্ট করে 13 সেকেন্ডের, যে এই যে ধারা সন্ত্রাস কমেছে বিশ্বব্যাপী, এটা কি অব্যাহত থাকবে নাকি কমতে মানে আরও কমবে ভবিষ্যতে, এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন কিভাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে আমরা শুনি।
I don't know about in 2017, the hope is that the decline will continue, but even if it does, it's still of a modest dimension. We're not looking at a long-term, well, if it's too early yet to be talking about long-term declines.
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনাকে আর আমি আনতে চাচ্ছি না। এক মিনিটের ভিতর নাজমুল আশরাফ আপনার বক্তব্য শুনবো যে ভবিষ্যৎ।
এক মিনিটে শেষ করবো। প্রথম কথা হচ্ছে কি যে আপনার জঙ্গিবাদ বলেন, সন্ত্রাসবাদ বলেন, যেটি এখন একটি বৈশ্বিক সমস্যা, সেটি কারা তৈরি করেছে, তার পেছনে অর্থায়ন কারা করে, অস্ত্র কারা দেয়, মদত কারা দেয়, উদ্দেশ্য কি, সেগুলো কিন্তু কম বেশি আমরা জানি, তার শিকার হচ্ছে গোটা বিশ্ববাসী। এখন ইউএস স্টেট ডিপার্টমেন্টের এই ধরনের রিপোর্টের ভিত্তি কি, তথ্য কোথেকে নেন এবং তাদের পর্যালোচনার লক্ষ্য কি, আমেরিকার আপনার পররাষ্ট্রনীতি, তাদের আপনার বিশ্বব্যাপী যেই তৎপরতা, সেগুলোর প্রেক্ষিতে হয়তো তারা জিনিসগুলো করেন, ফলে তাদের অবস্থান থেকে এই ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সাথে অনেক ক্ষেত্রেই মিলবে না। তবে এটার যদি মূলোৎপাটন করতে হয় তাহলে মূলে যেতে হবে, তারা এটা তৈরি করেছিল সেই বিতর্কে না গেলাম, কিন্তু যারা এই কাজটি করছে বিশ্বজুড়ে, তাদের টাকা লাগে, তাদের আপনার অস্ত্র লাগে, নানা রকমের সমর্থন লাগে, এগুলো আপনার মধ্যপ্রাচ্য থেকে আসলো না, ইউরোপ থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, কোনো ব্যাপার না, কিন্তু এই অপরাধটাকে যারা লালন করে যাচ্ছেন নিজেদের স্বার্থে হোক আর অন্য কোনো ব্যবসায়িক স্বার্থে হোক, সেই জায়গাটা চিহ্নিত করে সেখানে ব্যবস্থা নিতে হবে। আমরা যদি গোড়ায় যাই, গোড়া কেটে দিতে পারি, তাহলে বৈশ্বিক এই সমস্যা নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে এবং মানুষ অনেক বেশি শান্তিতে এবং নিরাপদে বসবাস করবে।
অসংখ্য ধন্যবাদ সৈয়দ নাজমুল আশরাফ এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ দুজনকেই আলাপনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং প্রিয় শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।